তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك وصحبه يا نور الله। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয় অনেক চমৎকার রয়েছে। যদি আমরা আজকের বিষয় সম্পর্কে যদি জানি আর এই অনুষ্ঠান যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। আর মানুষের হক কি রয়েছে, আল্লাহর কি হক রয়েছে, নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক কি রয়েছে এবং আমাকে কিভাবে চলতে হবে, জাহান্নামের আজাব থেকে বাঁচার একটি উপায়ও হয়ে যাবে। হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে আমানতে খেয়ানত করবেন না। আমরা মনে করি মানুষের মাল কেউ যদি আত্মসাৎ করে নেয়, কেউ যদি কাউকে রাখতে দিল, সে নিয়ে নিল পরে ফিরিয়ে দিল না, আমরা মনে করি এটাই হচ্ছে আমানতে খেয়ানত। না, আরও অনেক আমানত আছে। কেউ যদি আপনাকে বলল শোনো এমন কথা আছে, কিন্তু হ্যাঁ কাউকে বলবে না, যখন সে বলল কাউকে বলবে না তো এটা আমানত হয়ে গেল, এখন কাউকে বলা যাবে না। ঠিক সেরূপভাবে আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে আছি বা আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে আমাকে অফিস দেওয়া হয়েছে, তো সেখানকার জিনিসপত্র এবং আমি যে টাইম নিয়ে এসেছি এখানে, আমার টাইম 8 ঘন্টা, এখন এটা আমানতদার আমি হয়ে গেলাম। ঠিক সেরূপভাবে ভাই এবং বোনের মধ্যেও কিছু আমানত রয়েছে। আজ একটি বিষয়ের উপরে আরও আমরা আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে এই, যখন বাবা মারা যায় বা হায়াতে থাকে, তখন দেখা যায় কি যদি কারো বাড়িতে 2 থেকে 3 বা 4 ছেলে থাকে, তো সম্পত্তিগুলো 4 ছেলের মধ্যেই বণ্টন করে দেওয়া হয়, অথবা বাবা মারা গেল, মা জীবিত আছে। এখন বড় ভাই বা মেজ ভাই কি করে, 4 ভাইয়ের মধ্যে সেই সম্পত্তিগুলো ভাগ করে নেয়। 2টি বোন বা 3 জন বোন আছে বা 1টি বোন আছে, তাকে বঞ্চিত করে দেয়। এটা হচ্ছে আমানতে খেয়ানত। বোনকে বিয়ে দিয়ে দিল, কিন্তু বোনের যে প্রাপ্য রয়েছে সম্পত্তির মধ্যে, কিন্তু সেটা দেওয়া হয় না, এটা হচ্ছে আমানতে খেয়ানত এবং এটা হচ্ছে হারাম। আর হ্যাঁ, আরেকটি কথা আছে, যদি কেউ নিজের বোনের সম্পত্তির মধ্যে থেকে কিছু টাকা পয়সা নিয়ে নিল বা তাকে সম্পত্তি দিল না, আর সেই সম্পত্তি থেকে যদি দান সদকা করে, জাকাতও যদি দেয়, তবু আদায় হবে না। এ বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সামান্য কিছু মালও আত্মসাত করে নেওয়া, এটা হচ্ছে খেয়ানত, আর এর আজাবও অনেক ভয়ঙ্কর রয়েছে। আজকে যে বিষয় নেওয়া হয়েছে, এই বিষয় সম্পর্কে প্রত্যেককে জানার দরকার। আল্লাহর হক রয়েছে, তো কেউ যদি আল্লাহর হক যদি আত্মসাত করে তাহলে খেয়ানত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হক রয়েছে সেটাকে কেউ যদি খেয়ানত করে, কেউ যদি আদায় না করে, তাহলে খেয়ানত হয়ে যাবে। আরও অনেকগুলো বিষয় রয়েছে, তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে দরুদ শরীফের একটি ফজিলত আমরা জেনে নিই। নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপরে দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া, শাহেনশাহে মদিনা, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, মেরাজের দুলহা, কুল কায়নাতের জন্য যাকে আল্লাহ তাআলা রহমতুল্লিল আলামিন বানিয়েছেন, সেই দয়াল নবী ইরশাদ করছেন, তোমরা যেখানেই থাকো, পৃথিবীর যে অংশে যে জায়গায় থাকো, আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। চিন্তা করুন, আমার সালাম যদি কোনো মিনিস্টারের কাছে পৌঁছে যায় তাহলে আমরা গর্বিত বোধ করি, আমরা গর্ববোধ করি আমরা কি আমার সালাম তার কাছে পৌঁছে গিয়েছে, জানো আমার সালাম তার কাছে পৌঁছে গিয়েছে, সে জবাবও দিয়েছে। তো এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে। আর যিনি রহমতুলিল আলামিন, যার দরবারে আমাদের দরুদ পৌঁছবে, তো সে কত সৌভাগ্যবান হবে। চলুন আমরা সবাই নিয়ত করে নিই, এখন থেকে আমরা বেশি পরিমাণে দরুদ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সাথে নাতখা ইসলামী ভাই আহমদ রেজা ভাই আছেন, তো তার কাছ থেকে আমরা কালাম শুনব, তারপরে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। জি আহমদ রেজা ভাই।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া সালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 করো রহমতে খোদা তোমার, বান্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার, লা তাকনাতু শুনেছি কোরআনে আমরা তোমার, লা তাকনাতু শুনেছি কোরআনে আমরা তোমার, আল্লাহ 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 ও আল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা, মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা, প্রিয় নবীর উম্মত মোরা বান্দা খোদা তোমার, প্রিয় নবীর উম্মত মোরা বান্দা খোদা তোমার, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। থাকবো যত দিন ভবে স্মরণ করি যেন মনে, থাকবো যত দিন ভবে স্মরণ করি যেন মনে, আর এ মুখে যেন থাকে জিকির খোদা তোমার, আর এ মুখে যেন থাকে জিকির খোদা তোমার, আল্লাহ 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 ও আল্লাহ, আল্লাহ 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 ও আল্লাহ, আল্লাহ 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 ও আল্লাহ, আল্লাহ 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 ও আল্লাহ, শমসো দোহা মোহাম্মদ বদরো দুজা মোহাম্মদ, শমসো দোহা মোহাম্মদ বদরো দুজা মোহাম্মদ, সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার, সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার, আল্লাহ 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 ও আল্লাহ, আল্লাহ 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 ও আল্লাহ, আল্লাহ 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 ও আল্লাহ, আল্লাহ 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 ও আল্লাহ।
সুবহানাল্লাহ। আমরাও চেষ্টা করি চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ পাকের জিকির করা, কেননা যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বৃক্ষ লাগিয়ে দেয়। ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠান আমরা দেখি, আর আজকের বিষয় হচ্ছে আমানতে খেয়ানত করবেন না। মুনাফিকের তিনটি আলামত রয়েছে, আর যে মুনাফিক হবে জাহান্নামের নিম্নে খুবই গভীরে তাকে নিক্ষেপ করা হবে। মুনাফিক যখন কথা বলবে তখন মিথ্যা বলবে, আর যখন ওয়াদা করবে তখন ভঙ্গ করে সে, আর যখন মুনাফিকের কাছে আমানত রাখা হয় তখন মুনাফিক সেটা খেয়ানত করে। তো মুনাফিকের তিনটি আলামত রয়েছে, কথা যখনই বলবে বেশিরভাগ মিথ্যা বলবে, ওয়াদা পূর্ণ করবে না, আর আমানতে খেয়ানত করবে। আমাদের সাথে তুষার ভাই রয়েছেন, সোহেল ভাই রয়েছেন, প্রথমে সোহেল ভাইয়ের কাছে যাব আর এ বিষয়ে কিছু মাদিনী ফুল নেওয়ার চেষ্টা করব। জি সোহেল ভাই।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকে যে বিষয়টি চয়ন করা হয়েছে বাস্তবে কি আমাদের ব্যক্তিগত জীবনে এর গুরুত্ব অপরিসীম, যদি আমরা একটু উপলব্ধি করতে পারি, আমরা যদি একটু চিন্তা করি তাহলে বোঝা যাবে যে আমানত বিষয়টি আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। আসলে আমরা আজকাল মনে করি আমানত, আচ্ছা কেউ আমার কাছে টাকা রাখলো, এখন আমি তার টাকা ফিরিয়ে দিলাম, আমি তো আমানত রক্ষা করে নিলাম। না, এমনটা নয়। শুধু যে টাকা পয়সা সম্পদই আমানত হবে এমন কিছু নয়, আরও অনেক এমন বিষয় রয়েছে যেগুলো আমানতের মধ্যে পড়ে।
জি,
ইনশাআল্লাহ তাহলে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমানত, এটি আরবি শব্দ, আর এর অর্থ হচ্ছে গচ্ছিত রাখা। অর্থাৎ কোনো সম্পদ বা কোনো কথা কোনো বিষয় একজন অপরজনের কাছে গচ্ছিত রাখে, হিফাজতে রাখে, যেন তার থেকে এই জিনিসটা যেন না হারিয়ে যায়, সম্পদ হারিয়ে না যায়, বা কোনো কথা রাখলো কথা যেন অন্য কাউকে বলে না দেয়। তো এই বিষয়টা হচ্ছে আমানত, কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখা, গোপন রাখা। যে গচ্ছিত রাখে, যে নিজের কাছে রাখে, গোপন রাখে, তাকে বলা হয় আমানতদার। আর ঠিক আমানতের বিপরীত যেটা, সেটা হচ্ছে খেয়ানত। অর্থাৎ ওই গচ্ছিত সম্পদটা আত্মসাৎ করা,
জি,
ওই গচ্ছিত সম্পদকে বিনাশ করে দেওয়া, শেষ করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, অথবা যদি কোনো কথা হয় কোনো কাজ হয় সেই কাজগুলো অন্যের মানে প্রকাশ করে দেওয়া, এগুলো হচ্ছে খেয়ানত। আর যে এই কাজ করে তাকে বলা হয় খেয়ানতকারী। তো বাস্তবে কি মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করে। তো সমাজবদ্ধভাবে বসবাস করতে গিয়ে অনেক এমন কাজ হয়ে যায় যে একজন আরেকজনের সাথে রিলেটেড হয়ে যায়। যখন মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে আর সমাজবদ্ধভাবে বসবাস করতে গিয়ে একে অপরের উপরে নির্ভরশীল হয়ে যায় বিভিন্ন কারণে। আমরা নিজেরাও যখন দেখা যায় আমাদের ঘরে কোনো কিছুর কমতি আছে, পাশের ঘরে যাই, গিয়ে কথা বলে আমার এটা নেই আপনি দেন, আবার আমার কাছে আসলে আমি আপনাকে ফিরিয়ে দিব। তো এরকম সমাজে একে অপরের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংও ভালো থাকে আর একে অপরের উপরে নির্ভরশীলও থাকি। প্রয়োজনে আমরা তাদের থেকে সহযোগিতা গ্রহণ করি, আবার তারা যদি সহযোগিতা চায় আমরাও সহযোগিতা করি। এই সহযোগিতা করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমরা এমন কিছু বিষয় একজন আরেকজনকে আমানত দিয়ে দিই, তো যেটা অনেকে আছে আত্মসাৎ করে নেয়, খেয়ানত করে নেয়, যেগুলো করা উচিত নয়। ইসলাম আমাদের প্রতিটি বিষয় শিক্ষা দিয়েছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যার মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল প্রত্যেকের হকের ব্যাপারেও বলা হয়েছে, প্রত্যেকের কাজকর্মের ব্যাপারে বলা হয়েছে, কোন বিষয়টি করতে হবে, কোন বিষয়টি পরিহার করতে হবে, এগুলো সব শেখানো হয়েছে। আর এই শিক্ষাগুলোর মধ্যে একটি হচ্ছে আমানত।
সোহেল ভাই, এখানে
জি
যখন দুই বন্ধু কথা বলে বা এক মহিলা এক মহিলার সাথে যখন কথা বলছে বা এক বন্ধু এক বন্ধুর সাথে কথা বলে বা কোনো অফিসে বা কোনো জায়গায় কোনো ক্ষেত্রে যখন কথা বলে, তো কোনো একটা ঘটনা ঘটে গেছে বা কিছু একটা কোনো এমন একটা বিষয় হয়েছে, তো সে তার বন্ধুকে বলে কি বা তার ফ্রেন্ডকে বলে বা তার আত্মীয়কে বলে, দেখে দেখো এমন হয়েছে তো তুমি কাউকে বলিও
বলিও
না, মন চাচ্ছিল কাউকে বলি কিন্তু তোমাকে শেয়ার করলাম কিন্তু তুমি কাউকে বলবে না।
আসলে কোরআনে পাকেও আমাদেরকে এই বিষয়ে কিন্তু শিক্ষা দেওয়া হয়। পবিত্র কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন তোমরা আমানত তার মালিককে প্রত্যাপন করবে বা ফেরত দেবে। অর্থাৎ আমানতের বিষয়গুলো এগুলো কোরআনে পাকেও হাদিসে মোবারাকার মধ্যেও বর্ণিত হয়েছে। যে বিষয়টি আপনি বললেন যে আমি যেটা বলছিলাম, এক তো সম্পদের আমানত হয় এটা আমরা জানি, কিন্তু সম্পদের আমানত ছাড়া আমরা যদি একটু উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো। এই যে আপনি যেটা বললেন, যে কোনো এক বন্ধু বন্ধুর সাথে হোক বা বড় ভাই ছোট ভাইয়ের সাথে হোক বা ছোট ভাই বড় ভাইয়ের সাথে হোক, আমরা অনেক সময় নিজেদের পার্সোনাল কথা বলি যেগুলো সবার সামনে প্রকাশ করা উচিত নয়, অনুচিত। তো অনেক সময় দেখা যায় অনেক লজ্জাকর ঘটনা, অনেক গোপন কথা বলে দিই। তো বললাম ভাই আমি আপনি বড় ভাই বা আপনি বন্ধু, এই কারণে আপনার সাথে শেয়ার করলাম কোনো একটা ভালো পরামর্শের জন্য, যেন আপনি আমাকে একটা ভালো দিক নির্দেশনা দেন। তো এই কথাটা কিন্তু কাউকে বলিয়েন না। তো এই যে এটা বললাম, এটা এক প্রকার আমানত। আমানতের অনেক প্রকার রয়েছে, অনেক আমানত শব্দ কিন্তু ছোট একটি শব্দ আমানত, কিন্তু এর বিস্তৃতি ব্যাপক। যেমন বলল, তো অনেক সময় দেখা যায় যে বড় ভাই হোক বন্ধু হোক বা যে হোক সে বলে না কাউকে। আবার অনেকে আছে আরেকজনের সাথে, যেমন আমি আপনাকে আপন ভেবে বললাম, আপনারও তো একজন আপন লোক আছে, আচ্ছা জানো সোহেল না আমাকে এটা এটা বলেছে আর বলেছে কাউকে বলতে না, আমি কিন্তু তোমাকে বললাম এই জন্য, তুমি আমার আপনের জন্য।
এখন আপনেরও আপন আছে,
হ্যাঁ
আপনারও আপন আছে।
আমি যে থার্ড পার্সনকে বললাম তারও তো একজন আপন লোক থাকবে, সে আবার তাকে বলবে আচ্ছা এই যে সোহেল আছে না, সোহেল কিন্তু এমন 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 কাজ করেছে, আচ্ছা তুমি আপন এ কারণে তোমাকে বললাম, কাউকে বলিও না, এটা কিন্তু মানা করেছে আমাকে আরমান ভাই, মানা করেছে বলতে, তারপরে তুমি আমার আপন এর জন্য বললাম। এই যে আপন ভেবে ভেবে একজন আরেকজনকে বলতে বলতে দেখা যায় সর্বশেষে আবার খবরটা আমার কাছে পৌঁছালো।
আচ্ছা সোহেল ভাই, এটা তো আমানতে খেয়ানত হয়ে গেল,
খেয়ানত হয়ে গেল। এখানে কিন্তু কয়েকটি বিষয়
এটাও আপনার সাথে বলতে চাচ্ছি আমি, যাতে আরও কিছু মদিনী ফুল যাতে আমরা জানতে পারি। ঠিক আছে, কাউকে বলবে না সে বলে দিল, আমানতে খেয়ানত হয়ে
গেল।
আচ্ছা, বন্ধু বা ভাই বা আত্মীয় ভেবে সে শেয়ার করেছিল, বলেছিল,
জি জি।
এখন যখন কোনো বিষয়ে কোনো কারণে তাদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেল বা ঝগড়া হয়ে গেল বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, তো এখন কি ওই কথাটা কি সে আমানত রক্ষা করবে না কাউকে বলে দিবে? অনেক সময় দেখা যায় যখন ঝগড়া হয়ে যায় তো তার যে গোপনীয় কথাগুলো সে যে জানতো, এখন ঝগড়ার কারণে কি করে
পরের স্টেপ যে ঝগড়া হয় এ কারণে বলে দেয়, কিন্তু বর্তমানে মানুষ এমন যে গিবত এমনভাবে ছড়িয়েছে যেটা মানুষ হাসতে হাসতে করে ফেলে, যেটা আমি আপনাকে বললাম না, এটা কিন্তু ওই রাগের বশবর্তী হয়ে যে তার দোষ ত্রুটি বলে দিল এমন নয়, বরঞ্চ বন্ধু ভেবে আরেকজনকে সে বলে দিল, ওটা তো আরও একটা পরের বিষয় যে আমার সাথে তার একটা কোনো খারাপ সম্পর্ক চলে আসলো, আমি বলে দিলাম যে জানো ছেলেটা এমন এমন এমন, এটা তো একটা রাগের কারণে বললাম। কিন্তু আরেকটা এমনও হয়ে থাকে যে রাগ ছাড়া সে আমাকে গোপন কথা বললো, এই কথাটা আমি থার্ড পার্সনকে বলে দিই কি সে আমার আপন, এই জন্য এই যে আপন ভেবে আমি তাকে বললাম সে আরেকজনকে বললো, এভাবে দেখা যায় যে একটা মহল সৃষ্টি হয়েছে, যেটা এক তো আমানতের খেয়ানত হলো, আরেক হচ্ছে গীবত হলো।
ভাই এখন আমাদের যে বুজুর্গ ছিলেন,
জি
ওলি আল্লাহ ছিলেন, তো তাদের ব্যবহার, তাদের আচরণ এবং তাদের মাইন্ড কেমন ছিল? কি এক বুজুর্গ ছিলেন, তো তার ওয়াইফের সাথে স্ত্রীর সাথে একটু কথোপকথন হয়ে গেল,
জি
একটু ঝগড়া হয়ে গেল,
জি
তো কেউ এসে জিজ্ঞেস করছে হয়েছিলটা কি, আপনার স্ত্রী বলেছেটা কি, কি ঘটেছিল? তো ওই বুজুর্গ বললেন কি এটা তো আমার পারিবারিক ব্যাপার, সে আমার স্ত্রী, আমি তার ব্যাপারে কিছু বলতে পারবো না, কেননা তার অনেকগুলো কথা আমার কাছে আমানত আছে, আমি ঘরের কথা বাইরে কীভাবে বলবো, এটা আমি আর তোমাকে বলতে পারবো না। ঠিক আছে, তো যখন সেপারেশন হয়ে গেল, যখন তালাক হয়ে গেল, তখন এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, এবার তো বলো,
এবার তো তালাক হয়ে গেছে,
তালাক হয়ে গেছে, এবার তো বলো,
এবার তো তোমার
কোন কারণে তালাক হলো? বলো না, এখন তো সে অপর, এখন তো সে পর হয়ে গেছে, যখন আপন ছিল তখন বলিনি, এখন পর হয়ে গেছে তো কিভাবে বলি? তো বুজুর্গানে কেরামের কেমন চিন্তা ভাবনা ছিল?
আল্লাহু আকবার।
প্রিমাদি চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বিষয় হচ্ছে আমানতে খেয়ানত করবেন না। সোহেল ভাই যে কথা বললেন, কেউ যদি কোনো কথা বলে কাউকে আপনি বলবেন না, তো আমরা কখনো বলবো না, কারণ এটা হচ্ছে আমানত। আর যদিও তার সাথে ঝগড়া হয়ে যায় বা কোনো ধরনের মন মালিন্য হয়ে যায়, তারপরেও আমরা কাউকে এ কথা বলবো না, কেননা মুনাফিকের একটি লক্ষণ হচ্ছে আমানতে খেয়ানত করা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমাদের সাথে মদিনা চ্যানেল দর্শকবৃন্দ রয়েছে, আমরা কিছু কলও শোনার চেষ্টা করব, তারপর ইনশাআল্লাহ আজ্জাবাজ্জাল আমরা তুষার ভাইয়ের কাছে আসব। জি ভাই, কল শুনিয়ে দিন।
আমি একটা গজল শুনতে চাই, প্রিয় নবীর কুকি নাকি মদিনা আমার বাজান।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন।
রোহান আঙ্গন, মাদানী চ্যানেল সবসময় দেখি, দেখতে অনেক ভালো লাগে, মাদানী চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতেও পারছি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, মাদানী চ্যানেল দেখতে থাকবেন, মাদানী চ্যানেল আর অন্যান্য ইসলামী ভাইকেও বলবেন দেখার জন্য, আল্লাহ তাআলা আপনাকে অনেক বরকত দান করুক। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন।
অনেক খুশি হব,
সঙ্গে থাকুন। জি তুষার ভাই, বিষয় সম্পর্কে তো ভালোভাবে জেনে গেছেন আপনি।
জি,
আজ সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে না আমাদের সমাজে,
জি
আমাদের শহরে, আমাদের ঘরে, আমাদের এলাকাতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে না তুষার ভাই, আমানতে খেয়ানত
করা।
আমরা মনে করি কি মাল দিয়েছি সে দিচ্ছে না আমাকে, সে আমার মাল খেয়ানত করে নিয়েছে, আমার সম্পদ খেয়ানত করে নিয়েছে, এতটুকুই আমরা মনে করি, কিন্তু হাজারো
বিষয়
রয়েছে যেগুলো আমরা খেয়ানত করছি।
আসলে ইসলাম আমাদেরকে এই আমানতের যে বিষয়টি, এটার বিষয়ে আমাদেরকে জোর তাগিদ দিয়েছেন, যেটার অত্যন্ত বড় কারণ হচ্ছে এই বিষয়টা ইমানের সাথে সম্পৃক্ত রয়েছে। যদি কেউ নিজেকে ইমানদার হিসেবে দাবি করতে চায়, তাহলে তার মধ্যে এই একটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সে আমানতের খেয়ানত করবে না। তো ইমানদার যদি নিজেকে ইমানদার দাবি করে, তাহলে দেখতে হবে যে আমি কি মানুষের আমানত খেয়ানত করছি কি না। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লাম ওনার অসংখ্য যে খুতবাত উনি দেখেছেন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের মাঝে,
জি
তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ খুতবাতের মধ্যে তিনি বলতেন বা যখন আল্লাহ রাসূল ভাষণ দিতেন যে বলতেন যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ঈমান নেই।
আল্লাহু আকবার।
তো এখানে বিষয়টা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেন জিনিসটা বারবার তিনি বলতেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের উনাদের মাধ্যমে আমাদের পর্যন্ত আল্লাহ রাসূল এটা পৌঁছিয়েছেন যাতে করে এই বিষয়টির উপর আমরা সচেষ্ট থাকি। এখন আমানতের বিষয়টি যেটা সোহেল ভাই আপনি মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করছিলেন, যেটা আমাদের সমাজের মধ্যে প্রচলন রয়েছে যে কারো কাছে গচ্ছিত টাকা রাখা এবং সেই বিষয়টি যদি আমার প্রাপ্য টাকাটা আমি যদি না ফিরে পাই সেটা আমানতের খেয়ানত হিসেবে আমরা মনে করে থাকি, এবং যদি আমি আমানতদার হয়ে থাকি যেটা আমার কাছে রয়েছে টাকা কোনো বস্তু সেটা আমি যদি একেবারে যেটাকে গুরুত্ব দিয়ে আমার কাছে রেখে এবং তার কাছে সঠিক সময়ে ফিরিয়ে দিই সেটা আমি আমানত হিসেবে মনে করে থাকি। এটা আমাদের মধ্যে একটা প্রচলন রয়েছে, এটাও একটা সঠিক সংজ্ঞা, সাধারণ সংজ্ঞা হিসেবে এটা ধরা যেতে পারে। কিন্তু আমানতের যে বিষয়টা এটার অর্থ মর্ম হচ্ছে ব্যাপক, এটার পরিধি বিশাল রয়েছে, এটার পার্ট টু পার্ট স্টেপ রয়েছে অনেকগুলো। শুধু সম্পদ অথবা কোনো বস্তু এটাকে আমানত রাখাটাই এটা শুধু আমানত বলে গণ্য হবে না। দেখেন একজন মানুষ এসে যারা আপনারা বলছিলেন শুধু এসে সে বলছে, সে বলার সময় তার কথা বলার ভঙ্গিটা ছিল ডানে বামে তাকানো, সে কিছু এমন কিছু বলতে চাচ্ছে যেটা অপর আর কেউ যাতে না শুনে, এতটুকুই বাস যথেষ্ট যে শুনছে শ্রবণকারী তার জন্য যে এই কথাগুলো আমার কাছে আমানত। তার এটা বলার প্রয়োজন নেই যে আমি তোমাকে এমন কিছু বলছি এটা তুমি অপরকে আর বলিও না। তার যে এই যে ভঙ্গিমা ডানে বামে তাকানো কথা বলাটা, এই বিষয়টা আমাকে মনে করে নিতে হবে, এটা হচ্ছে আমার জন্য আমানত, কারণ সে চাচ্ছে আমি ছাড়া এই কথাগুলো অন্য কেউ আর না জানুক। তো মানে সেটা দর্শক শ্রোতা যদি আমরা দেখি
এখানে একটু কথা আর বলতে চাচ্ছি, যখন কেউ এসে বলে
জি জি জি,
তাহলে তারকে বোঝা উচিত সে আমাকে আমিন মনে করেছে, আমার উপরে ট্রাস্ট করেছে,
ট্রাস্ট করেছে, বিশ্বাস করেছে,
বিশ্বাস করেছে,
বিশ্বাস করেছে,
তাহলে নিশ্চয়ই তাহলে আমাকে রক্ষা
করতে হবে,
কাউকে তো সে বলেনি, তাহলে আমি আমানতদার হয়ে গেলাম, আমাকে সে যোগ্যতা যোগ্য হিসাবে
সে মনে করেছে,
মনে করেছে,
তো এই যোগ্যতার সম্মান আমাকে রাখতে হবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই বিষয়টা আমাদের মধ্যে শয়তানের কুমন্ত্রণাও রয়েছে, শয়তান তো চাইবে যেভাবে হোক আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, তো আমরা আবার এতটাই বোকা যে বলি এভাবে যে ভাই তোমাকে একটা কথা বলো, তুমি কিন্তু কাউকে বলিও না, তো এনাকে বলে দেয়, ইনি আবার এই কথাকে হজম করে, আবার সে আরেকজনকে বলে যে তোমাকে একটা কথা বলো তুমি আর কাউকে বলিও না। এই যে কথাটা আস্তে আস্তে কিন্তু যাচ্ছে সামনের দিকে অগ্রসর হচ্ছে এক থেকে অপরের থেকে। তো এই যে বিষয়টা শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান ইমানদারদেরকে, কাদেরকে? ইমানদারদেরকে, যারা ইমানদার, হে ইমানদারগণ আল্লাহ ও রাসূলের সাথে খেয়ানত করো না,
আল্লাহু আকবার,
এবং আপন আমানত সমূহের মধ্যে জেনে শুনে খেয়ানত করো না। তো এই যে আয়াতে মোবারকার মধ্যে যে বিষয়টি স্পষ্ট রয়েছে, এক হচ্ছে আল্লাহ তার রাসূলের সাথে খেয়ানত না করা, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আরও জানাচ্ছেন কি আপন নিজেদের সাথে অর্থাৎ নিজের ভাইয়ের সাথে, নিজের প্রতিবেশীর সাথে, নিজের আত্মীয়দের সাথে যখন আমাদের কোনো আমানতের বিষয় আসবে তখন যাতে সেটাকে আমরা খেয়ানত না করি। এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। তো এখন এক ব্যক্তি এসে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি তো নবীজির সাহাবি রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে মোবারকা রয়েছে এখানে আমার একটি বিষয় বুঝে এসেছে, সেটা হচ্ছে যে আপন নিজেদের আমানত সমূহ এটা খেয়ানত করো না, কিন্তু আল্লাহ তার রাসূলের সাথে খেয়ানতের বিষয়টা আমার বুঝে আসেনি।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো উনি তো রয়েসুল মুফাসসিরিন রয়েছেন, তিনি বলছেন যে আল্লাহ তাআলার সাথে খেয়ানত হচ্ছে আল্লাহ তাআলার হুকুম যে রয়েছে এটাকে যে অমান্য করবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে খেয়ানত করা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে যে অমান্য করবে, অবাধ্য করবে, আল্লাহ রাসূলের আদেশকে অমান্য করবে, এটা আল্লাহ রাসূলের সাথে খেয়ানত করা। তো এখন আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য হুকুমকে আজকে আমরা জেনে শুনে এটাকে আমরা অবাধ্য করছি, আমরা এই হুকুমকে মানছি না, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য সুন্নতে মোবারকা রয়েছে যেটা আমি জানি আমার নবীর সুন্নত এবং আমি এটা স্বীকারও করি আমার নবীর সুন্নত, কিন্তু সেটাকে আমি পালন করছি না।
দেখুন আমরা হচ্ছি মাহবুবে করিম, রাহমাতুল লিল আলামিন, জনাবে আমিন, মুস্তাফা করিম, ইমামুল আম্বিয়া, আল্লাহর হাবিব, শাফাত যিনি করবেন আর শাফাতের দরজা যিনি খুলবেন, সেই নবীর আমরা উম্মতি আছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রক্ষা করার জন্য ইরশাদ করেছেন। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমিন ছিলেন?
আল্লাহু
আকবার। হিজরতের রাত্রে আবু জেহেল ঘোষণা দিল, গ্রামের লোকরা তোমরা সবাই তরবারি নিয়ে বেরিয়ে আসো, কেননা কোরাইশরা যদি মোহাম্মদ সাল্লামের সাপোর্টে যদি আসে, কয়েকজন যদি আসে তাহলে সমস্যা হবে, তোমরা সবাই তরবারি নিয়ে
প্রত্যেক গোত্রকে একজন থেকে
নিয়ে আসো আর মোহাম্মদ সাল্লামের ঘরকে ঘিরে নাও, আজ ওনার উপরে আমরা আক্রমণ করবো। নানান ধরনের প্ল্যানিং আবু জেহেল বানিয়ে নিয়েছিল। আবু সুফিয়ান বলছে তখন ইমান আনেননি, তো বলছেন কি তুমি কি করতে চাচ্ছ জানো না, আমাদের অনেকগুলো আমানত তার কাছে আছে, আমরা যাকে মারতে যাচ্ছি তো আমাদের মাল তো অনেক তার কাছে আছে, আমানত হিসাবে আছে। তো আবু জেহেল কি বলছে, মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আবু জেহেল বলছে আমাদের মাল নষ্ট হবে না, আমাদের কাছে চলেই আসবে। কেননা সে মাল কখনো আত্মসাত করে না। দেখেন তাকেই মারতে যাচ্ছে, যাকে মারতে যাচ্ছে আবু জেহেল সেই বলছে কি আমাদের মাল নষ্ট হবে না, কেননা যাকে মারতে যাচ্ছি তো সে কখনো
আমাদের খেয়ানত
করে না।
আল্লাহ
সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, আপনি আমার বিছানায় ঘুমান আর এই এই আমানত আছে। আচ্ছা দেখুন, যারা মারতে এসেছিল তাদেরই আমানত রয়েছে কি এই আমানত তাকে, এই ব্যক্তিকে এই নাম আছে তাকে দিয়ে দিও। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও আমানত রক্ষা করলেন, যে সময় যার আমানত রাখা হয়েছিল সে মারতে এসেছিল তারপরেও তার আমানত রক্ষা করলেন।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং জানতেন যারা আমার কাছে আমানত রেখেছে তারা আমার হত্যাকারী, তারা আমার শত্রু রয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে উম্মতকে শিক্ষা দিয়েছেন যে যদিও তোমার সে শত্রু হোক, যদি সে তোমার আমানতের খেয়ানত করে তোমার শত্রু হয়েও, তাহলে তুমিও তার কখনো আমানতের খেয়ানত করো না। আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিয়ে গেলেন যে তুমি সকালবেলা চলে এসো, কিন্তু আমার কাছে যারা আমানত রেখেছে তাদের আমানতগুলো তুমি দিয়ে তারপর আমার কাছে এসো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের শিক্ষক ছিলেন।
দেখুন এই যে ঘটনাটা চলছে, যদি আমরা যারা শুনছি মদিনী চ্যানেলের মাধ্যমে যদি একটু যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা এই বিষয় থেকে অনেকগুলো
শিক্ষা
অর্জন করতে পারবো।
বেশক, এটা আল্লাহ রাসূল তো আমাদের জন্য শিক্ষক, আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই বিষয়ে। তো সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান ইনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে আমানতের বিষয়ে ইনারা যে শিক্ষা নিয়েছেন এটা তারা নিজেদের জীবনেও বাস্তবায়িত করেছেন।
জি,
তো হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে মোবারকা ইনার একটা জীবনী থেকে পাওয়া যায় যে বনু কোরাইজা গোত্র, এই বনু কোরাইজা গোত্র এটা ইহুদিদের একটা গোত্র ছিল। তো এরা যে আমি আয়াতে মোবারকা আনফাল সুরা আনফালের 27 নম্বর আয়াত, এই আয়াতের টিকার মধ্যে কানজুল ইমানের মধ্যে এসেছে। তো এই বনু কোরাইজা গোত্র ইনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনবার ইনারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে অবরোধ করলেন, কেননা তারা আল্লাহ রাসূলের সাথে তিনবার বেঈমানি করলেন। তো এই বিষয়টি যখন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই গোত্রেরই একজন ছিলেন যখন তিনি ঈমান আনয়ন করেননি, তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তাদেরকে এখন এটার জন্য শাস্তি প্রয়োগ করা হবে, নয় তাদেরকে হত্যা করা হবে, নয় তাদেরকে অবরোধ করে এটার মীমাংসা করতে হবে। তো বনু কোরাইজা গোত্রে ইনারা সিদ্ধান্ত নিল যে আপনি আমাদেরকে আবু লুবাবা ইনাকে আমাদের কাছে প্রেরণ করেন, ইনার মাধ্যমে আমরা এটাকে সন্ধি করব। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠালেন, এর আগে আল্লাহ রাসূল তাকে বললেন যে তুমি যাও তাদের কাছে আমার হয়ে এবং তাদের কথাগুলো তুমি শুনবে, কিন্তু তাদের কথায় তুমি রায় দিবে না, কোনো রায় দিবে না, শুনে চলে আসবে। এটা আমার প্রতিশ্রুতি এটাই যে আমি তাদের এটার জন্য শাস্তি প্রয়োগ করব, এমনকি তাদের গর্দান যদি নিয়ে নিতে হয় এটাও আমি নিয়ে নিব, কেননা তারা আমার সাথে বেঈমানি করেছে, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে তারা বেঈমানি করেছে,
আমার দুই বার
তিনবার তারা ঈমানও আনেনি। তো আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী তাহলে তাদের কাছে গেলেন। যাওয়ার পর যখন মুমিনের অন্তর তো নরম হয়, আল্লাহ রাসুলের সাহাবি তার অন্তর তো নরম, যখন ওই গোত্রের স্ত্রী যারা মহিলা যারা ছিল, শিশু যারা ছিল, তারা তার কাছে অনুনয় বিনয় করে তার কাছে তাকে মানাতে চাইলেন, যেভাবে হোক তুমি আল্লাহ রাসুলকে মানিয়ে নাও, তো তিনি তখন বলেন এটা সম্ভব নয়। তিনি ইশারাতান তাদেরকে দেখালেন যে এটার জন্য তোমাদের গর্দান যেতে পারে, ইশারাতান তাদেরকে ইশারা দিয়েছে আর কিছুই না। এই এতটুকু করার সাথে সাথে ইনি তার পদক্ষেপকে এখনো পিছুপাও করেননি, তার খেয়ালের মধ্যে এসেছে আমি তো আমার নবীর আমানতের খেয়ানত করে দিয়েছি। শুধু এতটুকু তার খেয়ালের মধ্যে এসেছে আমি আমার নবীর আমানতের খেয়ানত করেছি, আল্লাহ রাসূল আমাকে এটা বলতে বলেনি কিন্তু আমি বলে দিয়েছি, ইশারাতান। এখনো তারা বুঝেওনি,
এখানে এখন অনেকে বুঝে,
অনেকে বুঝেওনি জিনিসটা, কিন্তু তার মধ্যে খেয়াল এসেছে আমি আমার নবীর আমানতকে খেয়ানত করে দিয়েছি। তো এই খেয়াল যখন তার মধ্যে আসলো, তিনি সাথে সাথে সেখান থেকে চলে এসে আল্লাহ রাসূলের দরবারেও আসেনি, নিজেকে অপরাধী মনে করে তিনি মসজিদে নববী শরীফের মধ্যে চলে গেলেন এবং একটি স্তম্ভের সাথে নিজেকে বেঁধে নিলেন। তিনি এটাকে ওয়াদাবদ্ধ করে নিলেন, যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে ক্ষমা না করবে, আমার তওবাকে কবুল না করবে, আমি এখান থেকে ছুটবো না, আমি এখান থেকে যাব না। তিনি নিজেকে বেঁধে নিলেন, কি কারণ? কারণ হচ্ছে আমি আমানতের খেয়ানত করেছি, এটা ওনার চিন্তার মধ্যে এসেছে। তো তিনি একাধারে কিতাবের মধ্যে পাওয়া যায় 7 দিন যাবত নিজেকে তিনি বেঁধে রেখেছিলেন, এবং বেঁধে রাখার পর তিনি এক পাও সেখান থেকে নড়েননি, শুধুমাত্র হাজত এবং নামাজের জন্য। ইনার স্ত্রী আসতো, সেটা বাদনটা খুলে দিত, তিনি হাজতের জন্য যেতেন এবং নামাজের সময় নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কোনো খাওয়া দাওয়া তিনি করতেন না। এই 7 দিন যাবৎ এমন অবস্থা হয়েছিল, তার দৃষ্টিশক্তি কমে যাচ্ছিল, তার শরীরের শক্তি কমে যাচ্ছিল। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এই অবস্থা দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে আসতেন তাকে না দেখে আল্লাহ রাসূল চলে যেতেন, তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তার জন্য একটু আল্লাহ দরবারে দোয়া করে দেন, যাতে করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। তো আল্লাহ রাসূল তখন তাকে বললেন যে আবু লুবাবা যদি আমার কাছে প্রথমে আসতো এবং আমি তার জন্য আল্লাহ তাআলা দরবারে ইস্তেগফার করতাম, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিত, কেননা সে নিজেকে ওয়াদাবদ্ধ করে নিয়েছে, আল্লাহ তাআলার সাথে সে চুক্তিবদ্ধ হয়েছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। এখন আল্লাহ তাআলা যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে তার ক্ষমা হয়ে যাবে। তো 7 দিন পর যখন পয়গাম আসলো জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের দরবারে যে আবু লুবাবার তওবা কবুল হয়ে গিয়েছে, তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইনারা গিয়ে আবু লুবাবাকে বলল তোমার তওবা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দরবারে ওহি এসেছে। তো তিনি তখনও সেখান থেকে ছুটে যাননি, তিনি তখন বললেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ আমাকে এসে এই দড়ির বাঁধন না খুলবে আমি এখান থেকে যাব না, আমি একবার ভুল করেছি আমি আর ভুল করতে পারবো না। দেখেন তার জন্য পয়গাম এসেছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু কেমন আশিকের রাসূল, যদি আমার নবী আমাকে দয়া না করে আমি এখান থেকে এক পিছু পাও হব না। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তাকে এসে দড়ির বাঁধন খুলে দিল এবং তাকে সেখান থেকে নিয়ে আসলো এবং তার জন্য ইস্তেগফারের দোয়া করলো, আল্লাহ তাআলার দয়ায় তার গুনাহ তার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নিল।
কিন্তু কত বড় অনুতপ্ত কি 7 দিন পর্যন্ত নিজেকে বেঁধে রাখলেন মদিনী চ্যানেল দর্শক বৃন্দ। তো সাহাবা কেরাম আলী মৃদওয়ানের কেমন চিন্তা ভাবনা ছিল, আর আজ আমরা কথায় কথায় মানুষের আমানতগুলো আমরা খেয়ানত করে দিচ্ছি, আরও ইনশাআল্লাহ আস্তাবাজের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে আমরা বিষয় নিয়েছি আমানতে খেয়ানত করবেন না। আরও অনেকগুলো কথা রয়েছে যা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন রয়েছে, আমরা আমাদের যে ভাইয়ের কাছে যাব এবং কিছু কালামও শুনব ইনশাআল্লাহ আস্তাবাজের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তব তোরে সৃজন ও গো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন ও গো প্রিয় নবী, তব তোরে সৃজন গো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভূ গো প্রিয় নবী, তব প্রেমে যেন কাঁদে সদা সব কিছু চেয়েছি যা কিছু পেয়েছি সব কিছু চেয়েছি যা কিছু চেয়েছি যা কিছু তব শান মানে লাগিয়ে মিলাদুন নবীতে পতাকা লাগিয়ে মিলাদুন নবীতে পতাকা লাগিয়ে পতাকা লাগিয়ে মিলাদুন নবীতে মিলাদুন নবীতে তোমায় করব স্মরণ ওগো প্রিয় নবী তোমায় করব স্মরণ
মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা আমানতে খেয়ানত করবেন না এই বিষয়টি নিয়েছি এবং কিছু হাদিসে করিমাও এবং কোরআনে পাকের কিছু আয়াতে করিমা আমরা শুনলাম। যে ব্যক্তি আমানতে খেয়ানত করবে তো সে ব্যক্তি এমন করল যেমন নিজের পেটের ভিতরে আগুন বোঝাই করল। আরেকটি কথা আছে, এই হাদিসটি সবাইকে মনে রাখা দরকার, মুসান্নফ আব্দুর রাজ্জাকের রয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারো নামাজ এবং রোজায় প্রভাবিত হইও না। তুমি দেখো সে আমানতদার কি না, অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, তো আপনাকে দেখতে হবে সে তো আমল করছে, ঠিক আছে, কিন্তু সে আমানতদার কি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি দেখো সে নামাজ পড়ছে, ঠিক আছে, রোজা রাখছে, আরও ভালো, কিন্তু দেখো সে আমানতদার কি না। যদি সে আমানতদার না তাহলে তার আমল কাজে আসবে না। সোহেল ভাই থেকে কিছু মাদিনী ফুল নেওয়ার চেষ্টা করবো। জি সোহেল ভাই,
খুব সুন্দর আলোচনা চলছে আমাদের, তুষার ভাই খুব আলোচনা করছেন ভালো আমানত সম্পর্কে। আসলে আমানতের যে বিষয়টি বলা হলো ব্যাপক, আমিও বললাম, আমাদের নূর হোসেন ভাই বললেন, তো বাস্তবে কি আমানতের বিষয়টি খুবই ব্যাপক। এক তো যেগুলো আমরা বললাম যে ভাই বোনের মধ্যে আমানত আছে, যেমন মনে করেন আজকাল দেখা যায় যে বাবার ওয়ারিশ উত্তরাধিকার হিসাবে যেই সম্পদগুলো পাওয়া যায়, আমাদের সমাজে এটাই প্রচলন যে ভাই ভাই নিজেদের মধ্যে ভাগ করে নেয়, কিন্তু বোনদের কোনো অংশ নেই। কিন্তু তাদেরও ইসলাম তাদেরকেও কিন্তু অগ্রাধিকার দিয়েছে, তাদেরও একটা অংশ রয়েছে, এগুলো আমাদের কাছে আমানত, তার প্রাপ্য অংশ তাকে ফিরিয়ে দিতে হবে। ঠিক তেমনি তো হচ্ছে বান্দার পক্ষ থেকে বান্দার প্রতি আমানত, আরেকটা কিন্তু হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি আমানত। যেমন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে হাত কান চোখ মুখ নাক দিয়েছেন, এগুলো আমাদের জন্য আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, আমরা অন্যান্য নিয়ামতের কথা পরেই বলি, আমাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এগুলো আমার জন্য আমানত। কিন্তু সবচাইতে বড় আমানত হচ্ছে আমাকে আল্লাহ তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে এগুলো আমাদের জন্য সবচাইতে ফার্স্ট প্রায়োরিটি, যেটা সেটা হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। কারণ আমরা যখন দুনিয়াতে এসেছি, জীবন পেয়েছি, এই জীবনটা একটা আমানত, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, এই জীবনটা আমরা কোন দিকে চালাচ্ছি, আমাদেরকে চালানো উচিত নেকির দিকে, ভালো কাজের দিকে আমাদের ধাবিত হওয়া উচিত। আমরা যদি ভালো কাজের দিকে ধাবিত না হয়ে মন্দ কাজের দিকে যাই, তাহলে আল্লাহ তাআলা আমানত আমরা খেয়ানত করছি। কীভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। ওমা খলাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরপর আরেকটি আয়াত সূরা মুলকের মধ্যে রয়েছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের জীবন এবং মৃত্যু এজন্যই সৃষ্টি করেছেন কার আমল উত্তম এটা জানার প্রকাশ হবে এটার জন্যই। তো এখন এই যে বিষয়টি, আমরা ভালো কাজ করব এটা আমাদের জন্য আমানত, আমাদের জীবনের জন্যই, কিন্তু আমরা ভালো কাজের দিকে না গিয়ে যদি আমরা খারাপ কাজের দিকে যাই, আমানতের খেয়ানত করলাম, আল্লাহ তাআলা হাত দিয়েছেন আমাদেরকে ভালো কাজ করার জন্য, ভালো কিছু স্পর্শ করার জন্য, এই হাত দিয়ে যদি আমরা খারাপ কাজ করি, গুনাহের কাজ করি, তাহলে এটাও কিন্তু আমানতের খেয়ানত। চোখ আছে ভালো কিছু দেখার জন্য, কিন্তু আমরা এই চোখ দিয়ে যদি খারাপ কিছু দেখি, এটাও এক প্রকার খেয়ানত। আমরা মুখ দিয়ে ভালো কথা বলবো, আল্লাহ তাআলা জিকির করব, দুরুদ সালাম পাঠ করব, এ জায়গায় যদি আমরা মানুষকে গালিগালাজ করি, মানুষকে কষ্ট দেই, খারাপ কথা বলি, এটাও আমাদের জন্য খেয়ানত। অর্থাৎ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কিন্তু অনেক খেয়ানত হয়ে যাচ্ছে, তো এগুলো থেকে আমাদের বাঁচা উচিত, এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। আল্লাহ তাআলা প্রত্যেকটি নিয়ামত আমাদের জন্য আমানত, এগুলো সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। যে ব্যক্তি এগুলো সংরক্ষণ করবে তার জন্য মহা পুরস্কার রয়েছে। আল্লাহ নবী রাসূল আরবি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, চারটি বিষয় যদি তোমরা কবরে নিয়ে যেতে পারো আর বাকি সব কিছু যদি দুনিয়া থেকে যায়, তারপরে তোমরা অসফল হবে না।
সুবহানাল্লাহ।
এর মধ্যে একটি হচ্ছে আমানতের সংরক্ষণ করা, সত্য কথা বলা, উত্তম আচরণ করা। এই বিষয়গুলো যদি মানুষের মধ্যে থাকে তাহলে দেখা যাবে দুনিয়াতে যদি আমরা অনেক কিছু রেখেও যাই তারপরে এই কিছু বিষয়ের জন্য আমরা সফলতা পাব। ঠিক তেমনি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বয়ান করতেন বা কোথাও কোনো কিছু উপদেশ দিতেন প্রায় সময় এই কথা বলতেন, যার মধ্যে আমানতদারিতা নেই তার ইমান নেই।
আল্লাহু আকবার।
তো এই বিষয়গুলো আমাদের ভাবা উচিত।
যারা দোকানদারি করে,
জি,
ব্যবসা করে, বা কাঁচা মাল হোক বা তেল বিক্রি করছে, চাউল বিক্রি করছে, মশলা নানা ধরনের অনেক কিছু বিক্রি করে থাকে, তো এখানেও কিন্তু আমানতদারি রয়েছে।
জি।
শুধু টাকাই আমরা অর্জন করার পিছনে পাগল না হয়ে যাই, মানুষকে আমি ধোকা দিচ্ছি, আমার দ্বারা ধোকা হচ্ছে কি না বা কাউকে আমি ঠকাচ্ছি কি না, এই বিষয়ে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে।
একজন ব্যক্তি গেল ফলের দোকানে ফল কেনার জন্য, এখন অনেক লোক আছে ভালো ফল চিনে না, ভিতরে ভালো হবে কি না, তো দোকানদারকে বলে দেয় ভাই আমি তো চিনি না, আপনাকে একটু ভালো দেখে দেন। সে কিন্তু দামের দিকে দেখে না, বলে যে আমাকে একটু ভালো দেন। এই যে তাকে ভালোটা দেওয়াই আমাদের জন্য আমানতদারিতা। তাকে যদি আমি ভালোটা না দিয়ে আমি ঠিক আছে আমার উপরে দায়িত্ব দিছে, চারটা ভালো দিলাম দুইটা খারাপ দিয়ে দিলাম, এটা এক তো ধোকা হলো আর এটা কিন্তু আমানতের খেয়ানত হয়ে যায়।
সে আগে বলে দিয়েছিল
আমাকে ভালো দেখে দেন।
এখন কিছু মাল আছে তো ভালোর সাথে কয়েকটা 3-4-5-10টা কিছু আপেল বা ফলগুলো মিক্স করে দিল,
মিক্স করে দিল।
যদি আজকে সমাজের মধ্যে আমানতের প্রতিরক্ষা হতো, আমানতের আমানতদার হতো সবাই, তাহলে মুসলমানের যে সম্মান সেটা আকাশচুম্বী হতো। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে মুসলমান আজকে আমানতের খেয়ানত করার কারণে মুসলমান আজকে লাঞ্ছিত হচ্ছে। এটা যখন প্রকাশ পায় যে সে আমানতের খেয়ানত করেছে, সে তার পরিবারের মধ্যে লাঞ্ছিত হয়, অপমান হয় এবং সমাজের মধ্যে সে অপমান হয়। আমি যদি বলি, দেখেন আজকে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যেই হন না কেন আপনি একজন আমানতদার, আপনি আপনার জায়গা থেকে আপনি একজন আমানতদার। একজন শিক্ষক যদি আমি বলি, সে যখন শিক্ষক পেশায় নিয়োজিত, একজন অফিস কর্মী একজনের অধীনস্থ হিসেবে সে যখন চাকরিজীবী চাকরি করছে, যে তার যেই পেশাই হোক না কেন সে সেই জায়গায় তার আমানত রয়েছে।
তুষার ভাই, আমার মনে হয় কি সময়টা যদি আমাদের আরো এক ঘন্টা যদি বাড়তো না, তারপর মনে হয় এই সাবজেক্টটা শেষ হতো না। আপনি যে কথাটা তুললেন এখানে, এক তো আমরা দোকান নিয়ে আলোচনা করলাম বা কেউ বিজনেস পয়েন্টে আছে, একটা মানুষ তার ফেস দেখে তার কথা শুনে আসে কিনা এ মনে হয় ভালো দোকানদার। আচ্ছা, এমনও না যারা কাস্টমার আছে বা লোক আছে তারাও কিন্তু ভালো দোকানদারিকে, ইমানদার দোকানদারকে খুঁজে। কে ইমানদার আছে, কে বা খুঁজে যে আমি তার কাছে গেলে হয়তো ঠকবো না, ভালো জিনিসটা আমি পাবো। তো সে যে ব্যক্তি এসেছে সে তো ভালো মনে করে এসেছে, তো আমি তাকে কিভাবে ধোকা দিতে পারি? চলো ঠিক আছে, সে খুব সুইট মানুষ আছে, খুব সিধা মানুষ আছে, সে আমার ধোকাটা বুঝতেছে না, সে আমি তাকে ধোকা দিচ্ছি কিন্তু আল্লাহ তো দেখতেছে না, আমি যে তাকে ধোকা দিচ্ছি আল্লাহ তো দেখছে। আচ্ছা তুষার ভাই, এখানে আরেকটু খুব সংক্ষিপ্ত আমরা কিছু আলোচনা শুনতে চাইবো। কে স্কুল আছে,
জি জি,
সেটা পার্সোনাল স্কুলও কেউ প্রতিষ্ঠান করেছে বা সরকারি হোক বা যে হোক, তো আমি টিচার, আপনি টিচার, স্টুডেন্ট এসেছে, এখন আমার ক্লাসটা যে আছে এই ক্লাসের আমি কি আমিন আছি, আর স্টুডেন্ট যে আছে তারা আমাকে কি দিয়েছে, সময় দিয়েছে, আমাকে সময় দিয়েছে, কে এখন আমি কি করব ওই সময়টাকে আমি ভালোভাবে কি করব, প্রয়োগ করব যাতে করে আমানতে খেয়ানত না হয়। এখন আমি টিচার আছি, স্টুডেন্ট আছে, অনেকে বুঝেছে আমার পড়াটা আর অনেকে বুঝে নেই, তো অনেক সময় দেখা যায় কি আমরা আচ্ছা ঠিক আছে তোরা বুঝিস নাই, আচ্ছা ঠিক আছে তোরা কালকে আসিস, হ্যাঁ এভাবে করে ক্লাসটাকে ডিলে করে দেওয়া হয়, তো এটাও কিন্তু আমানতে খেয়ানত। কেননা আমার উচিত আছে কি আমি সবাইকে বুঝাই, আমার টাইম অনুযায়ী আমি যাতে সবাইকে বুঝাই, যে পারছে না তাকে আরো আমি শিখাই আমি, ঠিক আছে। আচ্ছা এখানে আরো কিছু দেখা যায় কি ঠিক আছে তোরা বুঝিসনি, একটা কাজ কর তোরা প্রাইভেটে চলে আসিস, ঠিক আছে তোরা প্রাইভেট পড়বি, আমি কোচিং সেন্টার করেছি ওখানে, তো তোরা চলে আসিস ওখানে। এটা কি আমাকে সরকার তো বেতন দিচ্ছে
ব্যক্তিগত ফায়দা নেওয়ার জন্য
আমাকে সরকার বেতন দিচ্ছে বা আপনার প্রতিষ্ঠান আছে আমি টিচার আছি আপনি তো আমাকে স্যালারি বেতন তো দিচ্ছেন এখন আমার উপরে এটা জরুরি আছে কি আমি ওই সকল স্টুডেন্টদেরকে ভালোভাবে শিক্ষা দিই না পারলে তারপরেও তাকে আমি শিখাই একবার দুইবার দশবার যদি একশোবার না পারে আমি নিজের টাইম অনুযায়ী একশোবার তাকে আমি শিখাই কেননা এখন আমি আমানতদার রয়েছি এখন আমি মনে করছি ঠিক আছে শিখলো শিখলো না শিখলো না শিখলো আমার তা থেকে টাইম হলেই আমি চলে যাব
এমন একটা মেন্টালিটি থাকে আমি তো মাস শেষে বেতন পেয়েই যাব
জি
তা আমি আমার মতো করে টাইমটাকে যেভাবে হোক কাটিয়ে দিয়ে যাই তো এখানে বলা হচ্ছে যদি আমাকে ওই যে 40টা মিনিট আমাকে ধার্য করা হয়েছে একটা ক্লাসটা যেটা আমরা উদাহরণ দিচ্ছি একটা একটা ধাপে একটা সাইড দিয়ে যে শিক্ষকের পেশাটা প্রত্যেকটা সাইডেই রয়েছে আমানতের যে বিষয় আপনি বললেন না শিক্ষক আমিন হিসেবে রয়েছে আমানতদার হিসেবে রয়েছে তো ওই যে 40টা মিনিট সে শিক্ষার্থীদেরকে সে শিখাবে কোনো একটা বিষয়ে এখন ওই 40টা মিনিট তার জন্য আমানত রয়েছে এখন যদি সেখান থেকে সে বলে না 10 মিনিট আমি চা সমুচা খেয়ে কাটিয়ে দিব 10 মিনিট আমি যেভাবে হোক বিনোদন করে কাটিয়ে দিব এটাই হচ্ছে আমানতের খেয়ানত হয়ে যাবে আজকে বড় একটা বিষয় আমি যদি বলতে চাই আরমান ভাই যে আজকে দেখেন ওষুধের যে সেবাটা এটা বড় একটা আমিন রয়েছে আজকে এমনও আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে ওষুধও নকল পাওয়া যাচ্ছে যে ওষুধের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন তারকাটা গুণা দিয়ে সেটাকে মিক্স করে ওষুধ বানিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা রোগী যারা রয়েছে তারা খাচ্ছে তো এখানে কত বড় খেয়ানত করা হচ্ছে একটা জানের সাথে হ্যাঁ যে আমি আমার ব্যবসার ফায়দার জন্য ব্যবসার লাভের জন্য এবং নকল ওষুধ বানিয়ে সেটা আমি বাজারে ছেড়ে দিচ্ছি সেটা মানুষ খাচ্ছে যেখানে মানুষের জানকে আমার হেফাজতের কথা ছিল সেখানে আমি মানুষের জানকে মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছি তো কত বড় আমি আমানতের খেয়ানত করছি এরকম যদি প্রত্যেকটা সাইডে দেখি আমি যে অধীনস্থ হিসেবে আছি চাকরির হিসেবে চাকরি করছি আমি যদি আমি যে মালিকের অধীনস্থ ওই মালিকের ফরমান অনুযায়ী যদি আমি যে আমাকে কাজ দেওয়া হয়েছে সেটাকে যদি আমি অবজ্ঞা করি অলসতা করি সেখানে আমি আমানতের খেয়ানত করছি তো এরকম প্রত্যেকটা সোসাইটি প্রত্যেকটা সাইডে
বিশেষ করে ওই যে মেডিকেল আছে
জি জি জি
ক্লিনিক আছে প্রাইভেট ক্লিনিক আছে মেডিকেল আছে তো সেখানে যারা সেবা দিতে এসেছে যদি ভালোভাবে রোগীকে যদি সেবা না দেয় তার ডিউটির টাইমে যদি ভালোভাবে সেবা না দেয় রোগী বা রোগীর সাথে যে লোক থাকে তারাও চায় কি আমি 1 মিনিট 30 সেকেন্ড 10 সেকেন্ডও যদি একটু আমার সাথে কথা বলতো আমার মায়ের কি হয়েছে বা ঠিক তো হয়ে যাবে এই 10 সেকেন্ড 30 সেকেন্ডও মনে হয় কথা বলে না মানে এত বিজি থাকে তো এই যে মনে করি সাপোজ আমি ডক্টর বা আমি মেডিকেলে কাজ করছি কোনো একটা পদে আছি আমার টাইম আছে ডিউটি টাইম হচ্ছে 8 ঘন্টা 7 ঘন্টা সরকার আমাকে বেতন দিচ্ছে আমি প্রাইভেট ক্লিনিকে আছি আপনি আমাকে বেতন দিচ্ছেন বা আমার বস আমাকে স্যালারি দিচ্ছে তো যদি আমি যদি রোগীর সাথে ভালো ব্যবহার না করি আর তার যদি দেখাশোনা না করি টাইমলি যদি তাকে চিকিৎসা না দিই তাহলে কিয়ামতের দিনে সে ধোঁকাবাজ হিসাবে আমানতের খেয়ানতদার হিসাবে সে গণ্য হবে দেখুন এর আজাব কি রয়েছে খাইবারের যুদ্ধে এক ব্যক্তি ছিল সে খুবই বাহাদুরের সাথে যুদ্ধ করলো এবং তাকে জখমও লেগেছিল জখমের কারণে সে মারা গেল সাহাবা কেরাম আলী মুরিদওয়ান আরজ করলেন ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি তো মারা গিয়েছে আর খুব বাহাদুরের সাথে যুদ্ধ করেছিল সে জখম লেগেছিল তার যন্ত্রণায় বেচারা মারা গিয়েছে আপনি নামাজে জানাজা পড়িয়ে দিন রহমাতুলিল আলামিন নবী ইমামুল আম্বিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলছেন না আমি তার জানাজা নামাজ পড়াবো না খাইবারের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন জখম লেগেছে মারা গেল সাহাবা কেরাম আরজ করছেন আপনি জানাজা নামাজ পড়িয়ে দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি তার জানাজা নামাজ পড়াবো না ইয়া রাসূলুল্লাহ কেন সে তো আমাদের সাথেই তো যুদ্ধ করেছে না আমি তার নামাজে জানাজা পড়াবো না বলে কেন কেননা সে মালে গনিমত থেকে কিছু অংশ কিছু মাল সে খেয়ানত করেছে সে ফিরিয়ে দেয়নি আমি তার নামাজে জানাজা পড়াবো না দেখুন একটু কেউ যদি মাল যদি আত্মসাত করে নেয় তো কেয়ামতের দিনে তাকে এর হিসেব দিতে হবে আর যিনি রহমাতুল আলামিন আমার নবী তিনি নামাজে জানাজা পড়ালেন না
দেখেন আমানতের খেয়ানত যখন একটা মানুষ করে, তো আল্লাহ রাসূল যেটা আপনি হাদিসে মোবারকা বললেন, মুসলিম শরীফের হাদিস কিন্তু এটা, যে সে নামাজও পড়বে, রোজাও রাখবে, নিজেকে মুসলমান বলেও দাবি করবে, কিন্তু সে আবার কী করবে, আমানতের খেয়ানত করবে। আচ্ছা, এই সমস্ত মানুষ যখন সমাজে চিহ্নিত হয় তখন তার সম্মান কি আর বজায় থাকে? তখন এই যে তার সম্মানটা এতদিন হেফাজত রেখেছিল আল্লাহ তাআলা, হ্যাঁ, ইমানদার হিসেবে, মুমিন হিসেবে, যখন সে আমানতের খেয়ানত করে ফেলে তখন সে তার পরিবারও লাঞ্ছিত হয়, সমাজের মধ্যে লাঞ্ছিত। এমন একটি ঘটনা রয়েছে, যদি আপনি বলেন তাহলে আমি বলবো আর কি, অনুমতি দিলে।
কল কল নিয়ে নিন ইনশাআল্লাহ। জি ভাই, কল শুনিয়ে দিন।
মানিক বলছি, সবসময় তো ভাই মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেলের একজন ভক্ত লোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে উনাদেরকে দ্বীনের পথে নিয়ে গিয়েছেন, যেভাবে ইসলামের পথে নিয়ে গিয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন আমিও যাতে আপনাদের মতো হয়ে যাই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী কাফলে সফর করতে হবে আপনাকে, আর দ্বিতীয় হচ্ছে যেখানে যেখানে আমাদের সপ্তাহ ইজতেমা হয় সেখানে অংশগ্রহণ করবেন। আমাদের ইসলামী ভাইরা মসজিদে মসজিদে দর্স দিয়ে থাকেন, দর্সও দিবেন। আর হ্যাঁ, মদিনী ইনামাত নেক আমল রিসালা আছে, তো তার মধ্যে 72টি আমল রয়েছে নেক হওয়ার জন্য। তো ভাই যদি সম্ভব হয় তাহলে আমাদের মাকতাবাতুল মদিনা থেকে বা কোনো আমাদের জিম্মেদার ইসলামী ভাই থেকে নেক আমল রিসালাটা সংগ্রহ করে নিতে পারবেন। যদি আমল করবেন তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল আপনার মধ্যে সুন্নাতের উপর আমল করার জজবাও সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। অনেক ভালো লাগলো আপনার কল শুনে, আল্লাহ আপনাকে বরকত দান করুক। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন।
আমি মোহাম্মদ সামির আত্মারি সৈয়দপুর থেকে বলছি। খুব খুশি হবো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে নাচ শুনতে চেয়েছেন, এ নাচ তো আমারও অনেক ফেভারিট নাচ আছে, অনেক ফেভারিট এটা, আমি অনেক শুনি, এখনও শুনি থাকি। তো আহমদ রাজা ভাই আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন।
চাঁপাইনবাবগঞ্জ থেকে রাকিবউদ্দিন বলছিলাম। আমরা সরাসরি অনুষ্ঠান দেখছি, আমরা রীতিমতো মাদানী চ্যানেল প্রচারিত অনুষ্ঠানগুলো আমরা নিজে আমল করার চেষ্টা করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি এবং তার শিক্ষণীয় বিষয়গুলো আমল করতে পারি।
আল্লাহ মাশা আল্লাহ। হ্যাঁ, এটাই কথা, যে আমরা তো এখানে দূর দূরান্ত থেকে এসেছি কিছু বলার জন্য, নিজেও আমল করার জন্য। তো অনুষ্ঠান তো আমরা করলাম, কিন্তু অনেকেই শুনলো কিন্তু আমল হলো না, তো বরকত খুব কম পাওয়া যাবে। যদি আমল করি তো ইনশাআল্লাহ দুনিয়াও ভালো হয়ে যাবে, আখরাতও ভালো হয়ে যাবে। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আজকে মাশাআল্লাহ ইসলামী ভাইরা নাচ শোনার জন্য বলছেন, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এটাও খুব চমৎকার নাচ আছে এবং এখানে লাগে, অন্তরে লাগে, যখন ইসলামী ভাই পড়ে তখন এখানে লাগে।
জীবনে জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানের যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জাহানের যে দিকে তাকাই
জানি যে তুমি রহমতে রি ভান্ডার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমা রুদিদার ইয়া রাসূলুল্লাহ
প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি আর কই তারি গুণগান আল্লাহ 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 প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান নবী 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 থাকে শোধো জপনা নবী 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 থাকে শোধো জপনা আছে আল্লাহ তাআলার রহমত প্রিয় নবীর করুণা সেই বাগানের জন্য আমরা সেই বাগানে দেব প্রাণ তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 মদিনে মে বোলালো ফির মুঝে এশা হে বহরো পর মদিনে মে মাই ফির রোতা হুয়া আও তেরে দর পর মদিনে মে মাই ফির মদিনে মে মদিনে জানে ওয়ালো যাও যাও ফি আমানিল্লাহ মদিনে জানে ওয়ালো যাও যাও ফি আমানিল্লাহ কবি তো নবী লগ যায়েগা বিস্তর মদিনে মে কবি তো আপ নবী লগ যায়েগা বিস্তর মদিনে মে বোলালো হাম গরীবোঁ কো রসুল্লাহ পায় شبی روشا پر فاطمہ حیدر مدینے میں پے شبی روشا پر فاطمہ حیدر مدینے میں مدینہ اس لیے عطار جانو دل سے ہے پیارا مدینہ اس لیے عطار جانو دل سے ہے پیارا کہ رہتے ہیں میرے آقا میرے دل پر مدینے میں کہ رہتے ہیں میرے آقا میرے سرور مدینے میں بلا لو پھر مجھے شاہ بحروبر مدینے میں میں پھر روتا ہوا تیرے در پر مدینے میں
سبحان اللہ اللہ تعالیٰ آمدر شبائی کے مدینہ طیبر با ادب آدبر ساتھ حاضری نصیب کر دے آمین عالمین بھائی ہمارے ساتھ ہی آچن ارپر محمد ساگر بھائی ٹھیک ہے السلام علیکم وعلیکم السلام مہدی حسن بھائی ماشاء اللہ تینوں دیکھیں محمد عبد المجید بھائی ہمارے ساتھ ہی آچن دیکھیں تین محمد فاروق اتاری بھائی تین لکھے السلام علیکم وعلیکم السلام مرحبا ماشاء اللہ مدینہ مدینہ لاگچے حضور آپ سبائی کیمن آچن الحمد للہ بھلو آچی ہمیں حضور سروکنک اپنا سنگے تھکار چیشا کری حضور ہمارے جن دعا کربین ہمارے پریجنر جن دعا کربین اللہ تعالی آپ کے ابھی جانے کل دان
کر
گھر مدد اللہ تعالی رحمت دشی اوتھی کر محمد ذاکر اشرفی بھائی ہمارے ساتھ آچن سبحان اللہ لکھے ماشاء اللہ عبد الحمید بھائی کھاگڑا چھڑی جلار مانک چھڑی اپجلا دیکھیں اور لکھے مرحبا دعوت اسلامی زندہ باد ماشاء اللہ پریو مدینی چینل درشک بند سمے خوب کم رہے اور جو بھی آلوچنا ہم کرم جی اور کئے گھنٹہ جدی سمے تھکت من ہے ترپر ہم کمپلیٹ کرتے پارتم نہ تو جائی ہوک جو سب بھی آلوچنا تو ارپرے ہمیں عمل کرتے امانت خیانت کرا جائے نا کئیک منٹ سمے شدھ ہمارے ہاتھے آپ ہمیں سنکت آکار سہیل بھائی کے کچھ شنار چیٹا کر جی سہیل بھائی
ہم جی نبی پاک صلی اللہ علیہ وسلم سنتر پر عمل دار ہو جائے عمل کرتے تھکی تھی ان شاء اللہ تعالی امانت خیانت جو بھی آگے تھی بچتے پڑب امانت دار ہوتے پڑب کن نبی پاک صلی اللہ علیہ السلام ہم شکا دیا مکھک بھا پاشاپاشی پریکٹیکل بھا کر جہاں مکہ تک مدینہ ہجرت ہو نبی پاک صلی اللہ علیہ السلام ہجرت کرچن ہجرتر رات علی رضی اللہ تعالیٰ مادم امانت داریتا پرکاش کرچن اور سبائی مکہ مدینہ مکار بھی مکار سبائی یہ پسند کرت نبی پاک صلی اللہ علیہ السلام کے امانت دار چلین اور امین چلین ایک بار خائبر جدھر سمے دیکھا گیا ہے ایک بیکتی سے چھاگل پال نیے آسلو وہ خائبر جدھر میدان اسے اپستھت ہل سے مسلمان چل نا آسار پر سے نبی پاک صلی اللہ علیہ السلام کے اسلام دھرم گرہن کرل مسلمان ہو گل ارپر نبی پاک صلی اللہ علیہ السلام کے آرز کرل جو یا رسول اللہ صلی اللہ علیہ السلام ہمیں تو مسلمان ہو گیا یہ جو ہمارے جو چھاگل رہے ہیں یہ تو ایک یہودیر سے تو نئی تو یہ کی کرب تو نبی پاک صلی اللہ علیہ السلام بولیں جو ادھر مکھ گلو وہ جو چھاگل گلو رہے ہیں یہ مکھ گلو تر بڑی دیکھے مالک کے بڑی دیکھے کر داؤ اور تعداد کے تاڑیے داؤ دیکھے ترا অটোমেটিকভাবে নিজে নিজে বাড়ির মালিকের কাছে পৌঁছে যাবে। কী করলো, তাই করা হলো এবং ওই ছাগলগুলো তার মালিকের কাছে চলে গেল। তো এখানে একটি বিষয় যে ওই অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ যুদ্ধের ময়দানে তাদের খাবারের প্রয়োজন ছিল, সাহাবায়ে কিরামের খাবারের প্রয়োজন ছিল, তারা অন্যান্য প্রয়োজন ছিল, ওই প্রয়োজন থাকা সত্ত্বেও এই ছাগলগুলো না রেখে আমানতদারিতা প্রকাশ করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম এটা হলো কি,
জি
বন্ধু হোক বা আত্মীয়স্বজন হোক, মুসলমান হোক বা অমুসলিম হোক,
জি
কারো মাল আত্মসাত করা
যাবে না,
সে যদি আমানত দেয় তো সেটাকে
রক্ষা করতে হবে। তো আমরা যদি এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উত্তম চরিত্রকে নিজেদের মধ্যে নিয়ে নিই, নিজেদের আমল করে নিই, তাহলে আশা করি আমানতদারী যেই ব্যক্তিত্ব এটা আমরা নিজেরাও হতে পারবো, খেয়ানত থেকে বাঁচতে পারবো।
দর্শক বিন্দু, সময় শেষের দিকে আছে, একটি কথা বলে শেষ করব। পরিবারে যে কথা শুরুতে আমরা বলেছিলাম, পরিবারে চার ভাই আছে, পাঁচ ভাই আছে, তো ছোট ভাই যে আছে না, তো তারও হক আদায় করতে হবে। এটা নাকি ভালো ভালো জিনিসগুলো আমি নিয়ে নিলাম, যেখানে আবাদ ভালো হয়, চাষাবাদ ভালো হয়, সেসব জমি আমি নিয়ে নিলাম, বড় যে ঘর আছে সেটা আমি নিয়ে নিলাম, কেন আমি বড় ভাই আর ছোট ভাইকে একটা ছোট একটা ঘর দিয়ে দিলাম, এমন না। খুব যখন ডিভাইড হবে, ভাগ হবে, তো ভাগের দিকেও আমানতের খেয়ানত যাতে না হয়, আমানত রক্ষা করতে হবে, সবাই যদি সেমভাবে নেয় এদিকেও খেয়াল রাখতে হবে। তার পাশাপাশি যদি বোন থাকে তো বোনেরও হক আদায় করতে হবে। কেউ যদি বোনের হক আদায় না করে আর আমানতের যদি খেয়ানত করে, তাহলে সেই টাকা দিয়ে সে যদি হজও করে, উমরাও করে বা দান সৎকাও করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। বোন আছে, বোনেরও আমানত আদায় করতে হবে, কেননা প্রপার্টি আছে, তো বোনেরও আছে। আমরা কি করি, সচরাচর বিয়ে দিয়ে বিদায় দিয়ে দিই, না, তাকেও দিতে হবে। বড় ভাই, মেজ ভাই, সব ভাইয়ের এটা কর্তব্য রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক, যা শুনেছি তার উপরে আমল করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। চলুন আমরা দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াত আলাইকা, চন্দ্র সূর্য গ্রহ তারা, সর্বসময় জপছে তারা, তোমার নূরে সৃষ্টি সারা, চন্দ্র সূর্য গ্রহ সর্বসময় জপছে তারা, শুধুই তোমারই মধুর নাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা।
সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরুল্লাহ।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।